ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাগুলির খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসন। শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন আজ সোমবার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে এটি হবে ওই অঞ্চলে তাঁর প্রথম সফর। গাজা চুক্তির সফল বাস্তবায়নের লক্ষ্যে তিনি ইসরায়েল, প্যালেস্টাইন এবং আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে যে দ্রুত মানবিক সহায়তা, গাজা ও গাজার পুনর্গঠন তৎপরতায় আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্যালেস্টাইন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকন সিএনএন মাধ্যমকে রবিবার জানান, আমাদের লক্ষ্য এখন মানবিক পরিস্থিতির মোকাবেলা করা, পুনর্গঠন তৎপরতার উদ্যোগ নেওয়া এবং অত্যন্ত গভীরভাবে প্যালেস্টাইন, ইসরায়েল এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ত হওয়া। মিশরের মধ্যস্থতাকারীরা ইতিমধ্যেই গাজা এবং পশ্চিম তটের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মিলিত হয়েছেন। মিশর এই যুদ্ধবিরতিতে সফল এক ভূমিকা রেখেছিল। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি রবিবার 3 দিন ধরে পালিত হয়। তবে গাজার কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলি ইসরায়েলের বিমান হামলায় আহত প্রায় 1900 লোকের চিকিৎসা দিতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছেন। জেরুজালেমে ইসরায়েলি পুলিশ কোন রকম অঘটন ছাড়াই ইহুদি দর্শনার্থীদের বিতর্কিত পবিত্র আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি দেয়। যে মসজিদ প্রাঙ্গনটি ইহুদি এবং মুসলমান দুটি ধর্মের কাছেই পবিত্র স্থান। দুটি পক্ষের লড়াই এবং উত্তেজনা প্রশমনের পর যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন রবিবার বলেন, এখনো সময় হয়েছে এ ধরনের নিষ্পত্তিতে আসার, যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা সমান অধিকার ভোগ করতে পারেন। তিনি ABC-র দিস উইক অনুষ্ঠানে বলেন, প্যালেস্টাইনের জনগণের এখন সেই আশার সঞ্চার হয়েছে যে একটি ফিলিস্তিনি রাষ্ট্রে তারা সম্ভ্রম এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন দুটি রাষ্ট্রের সমাধানে এখনো প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে ফিলিস্তিনি জনগণের থাকবে পৃথক একটি রাষ্ট্র, তবে স্বীকার করেন যে আজ এক্ষুনি সেই সমাধানে দেওয়া যাবে না। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকন হামাস জঙ্গিদের সমালোচনা করে বলেন, তারা তাদের ফিলিস্তিনি জনগণের জন্য ধ্বংস ছাড়া কিছুই অর্জন করতে পারেনি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আহতদের চিকিৎসায় গাজায় জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং সহায়তা পাঠাচ্ছে। তারা বিপর্যস্ত অবকাঠামো এবং পানি সরবরাহ, যা বিদ্যুৎ বিভ্রাটের জন্য 7 লক্ষ জনগণের কাছে পৌঁছায়নি, তা মেরামতের জন্য সহায়তা দেবে। গাজার করোনা পরিস্থিতি এখনো সংকটজনক, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের কোভ্যাক্স কর্মসূচির অধীনে গাজায় কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিন সরবরাহ করতে চলেছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস গতি পরিবর্তন করতে পারে, তবে বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ঢাকা থেকে জহুরুল আলমের একটি প্রতিবেদন।
বাংলাদেশের উপকূল থেকে 605 কিলোমিটার দক্ষিণে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি নিম্নচাপ সোমবার সকালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ইয়াস, যা আরো শক্তিশালী হয়ে উত্তর পশ্চিমাঞ্চলের দিকে ভারতের ওড়িশার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে বলে আবহাওয়া দপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমান আজ বলেছেন, ঘূর্ণিঝড় ইয়াস এখন যে পথ ধরে এগোচ্ছে তা যদি একই রকম থাকে, তবে বাংলাদেশের ক্ষতির ঝুঁকি কম হবে। ঢাকায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক এক সভা শেষে তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াস এখনো অতটা শক্তিশালী হতে পারেনি। তিনি বলেন, বর্তমানে ঘূর্ণিঝড় ইয়াসের গতিপথ সরাসরি ওড়িশার দিকে, যদি এই গতিপথ একই রকম থাকে তবে বাংলাদেশের উপকূলে এর ক্ষতিকর প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করে তিনি বলেন,
ঘূর্ণিঝড়টি এখন ডিরেকশন আছে একেবারে সোজা পশ্চিম দিকে, আর বাংলাদেশের অবস্থান হল উত্তর উত্তর পূর্ব দিক। এটা যদি কোনো কারণে উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে দিক পরিবর্তন করে এবং এটার গতিবেগ যদি বাড়ে বর্তমানের চেয়ে বাংলাদেশ উপকূলের নিকটবর্তী হয়, তখন আমরা একেবারেই মহাবিপদ সংকেত দিব এবং দুর্যোগপূর্ণ এলাকা থেকে আশ্রয় নেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়ে দিই।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সবই নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং ঘূর্ণিঝড়টি উপকূলে না পৌঁছানো পর্যন্ত একে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি অবশ্য বলেছেন, যদি কোনো কারণে এটা দিক পরিবর্তন করে উত্তর উত্তর পশ্চিম দিকে সরে আসে, তবে বাংলাদেশের উপকূলের মানুষকে যাতে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায় সেজন্য আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে এবং একই সাথে জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। দপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস প্রায় একই অবস্থানে রয়েছে এবং এর গতিপথও একই দিকে রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সহ দেশের সকল উপকূলীয় অঞ্চলে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া দপ্তর। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে এখন শুনুন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট।
বঙ্গোপসাগরের উপর জমে থাকা নিম্নচাপটি আজ নির্ধারিত সময়ের আগেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, অতি দ্রুত সেটি শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে। ইয়াস নামে এই ঘূর্ণিঝড়টি গত বছর এই সময়ে যে ঘূর্ণিঝড়ের ঝাপটায় পশ্চিমবঙ্গ বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেই আমফানের সমান অথবা তার চেয়েও বেশি শক্তিশালী হয়ে যেতে পারে। আজ সোমবার ইয়াসের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বলা হয়েছে মঙ্গলবার দুপুর থেকে আরও জোরে বৃষ্টি হবে, রাতে সেই বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলো বৃষ্টির জলে ভাসবে। বুধবার দুপুর নাগাদ ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝামাঝি জায়গায় অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ইয়াস আছড়ে পড়বে। তখন ঝোড়ো হাওয়ার গতি দাঁড়াতে পারে 150 থেকে 190 কিলোমিটার পর্যন্ত। যেহেতু অনেকখানি জায়গা জুড়ে এই ঘূর্ণিঝড় এগোবে, তাই তার তাণ্ডবও হবে বেশি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লিতে অন্ধ্র ও ওড়িশার মুখ্যমন্ত্রী এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নরকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন যশের মোকাবিলা করার উপায় নিয়ে আলোচনা করতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দেননি। তিনি ব্যস্ত রয়েছেন তার রাজ্যে আপৎকালীন ত্রাণের ব্যবস্থা নিয়ে। কলকাতা ও রাজ্য পুলিশের হাতে থাকবে সমন্বয় সাধনের মূল দায়িত্ব। আজ থেকেই পুলিশ ও স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা কলকাতার গঙ্গার তীরে ও দীঘায় সমুদ্রের ধারে ধারে লোকজনকে সতর্ক করে দিতে শুরু করেছে। নবান্নের কন্ট্রোল রুম থেকে মুখ্যমন্ত্রী নিজে সব দিকে নজর রাখবেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন রবিবার জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ইরান তাদের পরমাণু উন্নয়ন কর্মসূচির নিষেধাজ্ঞাগুলি পালন করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, ইরান জানে বাধ্যবাধকতা মানতে তাদের কি কি করণীয় আছে, তবে সেই সিদ্ধান্ত গ্রহণে ইরান প্রস্তুত কিনা এমন কোনো ইঙ্গিত আমরা দেখতে পাইনি। ABC-র দিস উইক অনুষ্ঠানে ব্লিংকন বলেন, এটাই তাদের পরীক্ষা, তবে তার কোনো উত্তর আমরা এখনো পাইনি। আফগানিস্তানের কর্তৃপক্ষ রবিবার জানায় যে তাদের জাতীয় নিরাপত্তা বাহিনী ও তালিবান বিদ্রোহীদের মধ্যে পূর্বাঞ্চলীয় একটি প্রদেশের দখল এড়াতে তীব্র লড়াইয়ে তারা লিপ্ত হয়েছে, যখন যুক্তরাষ্ট্র পরিচালিত জোট বাহিনী আফগানিস্তান ত্যাগ করা অব্যাহত রেখেছে। তালিবান জঙ্গিরা রবিবার কয়েকটি নিরাপত্তা চৌকি দখল করে রাজধানীর খুব কাছাকাছি চলে আসে। ইতিমধ্যেই তারা দৌলত শাহ শহরটি কব্জা করে নিয়েছে। আফগানিস্তানের সেনাবাহিনী প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল মোহাম্মদ ইয়াসিন জিয়া ঝুঁকিপূর্ণ লাগমান শহরটি পরিদর্শন করেন। উত্তরাঞ্চল ইতালিতে পর্যবেক্ষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় কেবল কার দুর্ঘটনায় অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন। কেবল কারটি যাত্রীদের নিয়ে 20 মিটার নিচে মাটিতে পড়ে দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এবং ভারত রবিবার 2,40,000 নতুন সংক্রমণের কথা জানায়। তবে বিশেষজ্ঞদের ধারণা, পরীক্ষার যন্ত্রপাতির স্বল্পতার কারণে এই সংখ্যা আরো বেশি হতে পারে। রবিবার ভারতে করোনায় 3,700 জনের মৃত্যু হয়েছে। ভারত তথা সারা বিশ্ব যখন ভারত ভাইরাস নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে, নতুন এক সমীক্ষা সেখানে আশার বাণী পৌঁছেছে যে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার দুটি ভ্যাকসিনই দুটি ডোজের পর নতুন আগ্রেসিভ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। অন্যদিকে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল পত্রিকা এক বিস্ময়কর খবর দিয়ে জানায় যে চীনে করোনা ভাইরাস শনাক্ত হবার এক মাস আগে উহান ইনস্টিটিউট অব ভিরোলজির তিনজন বিজ্ঞানীকে 2019 সালের নভেম্বর মাসে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনবেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলা চাপাই নবাবগঞ্জে বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে এই লকডাউন কার্যকর হবে। এই মুহূর্তে চাপাই নবাবগঞ্জে সংক্রমণের হার 50%-এর বেশি। গত 24 ঘন্টায় চাপাই নবাবগঞ্জে 95 জনের নমুনা পরীক্ষার পর 59 জনের করোনা শনাক্ত হয়েছে। লকডাউনের সময় সব দোকানপাট ও যান চলাচল বন্ধ থাকবে। জেলা প্রশাসক মঞ্জুর হাফিজ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
আপনারা জানেন যে হঠাৎ করেই আর চাঁপাইনবাবগঞ্জে ঈদের পরবর্তীতে করোনার রোগীর সংখ্যা হঠাৎ করে বেশি পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এটা নিয়ন্ত্রণের আমরা যেটা ভাবছিলাম যে এটা হয়তো কমের মধ্যে থাকবে, কিন্তু এটা অতি সংখ্যক বেড়ে যাওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে করোনা নিয়ন্ত্রণ যে কমিটি আছে কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে আসলে এখানে কিছু দিনের জন্য লকডাউন সর্বাত্মক লকডাউন নিশ্চিত করা দরকার।
স্থানীয় প্রশাসন মনে করে ঈদের সময় ঢাকা থেকে আসা লোকজনের মধ্যে থেকে সংক্রমণ ছড়াতে পারে। তাছাড়া সীমান্ত বন্ধ থাকলেও অবৈধভাবে অনেক লোকজন আসা যাওয়া করছে, সেখান থেকেও সংক্রমণের সম্ভাবনা রয়েছে। আমের মৌসুমে লকডাউন কেমন হবে জানতে চাইলে জেলা প্রশাসক বলেছেন, আমের বাজার বসবে, তবে একসঙ্গে নয়, ছড়িয়ে ছিটিয়ে ট্রাকে কিংবা কুরিয়ারের মাধ্যমে আম পরিবহন করা যাবে। বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ থাকার পরেও অন্তত 7টি সীমান্তবর্তী জেলায় করোনা ছড়িয়ে পড়েছে। সংক্রমণ বেড়েছে যশোর, সিলেট, রাজশাহী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও চাপাই নবাবগঞ্জে। বিশেষজ্ঞরা অবশ্য আগেই সতর্ক করেছিলেন, বলেছিলেন সীমান্ত বন্ধ থাকলেই চলবে না, ফাঁক ফোকর দিয়ে যাতায়াত হচ্ছে তার দিকেও বিশেষ নজর দিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক মোহাম্মদ রুবেদ আমিন বলেছেন, সীমান্তবর্তী কয়েকটি জেলা থেকে জরুরি ভিত্তিতে পার্শ্ববর্তী বড় জেলায় বা বিভাগীয় শহরে রোগীদেরকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থলবন্দর দিয়ে যেসব ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে সেসব ট্রাকের চালকরা স্বাস্থ্যবিধি মানছে না। এই যখন অবস্থা তখন টিকার জন্য রীতিমতো হাহাকার চলছে। প্রথম ডোজ গত মাসেই বন্ধ হয়ে গেছে, দ্বিতীয় ডোজের অপেক্ষায় 14,35,824 জন। টিকা সংকটের কবে সুরাহা হবে তা এখনো অনিশ্চিত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পৃথিবীর অনেক দেশের কাছেই বাংলাদেশ টিকা চেয়ে জরুরি বার্তা পাঠিয়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউট সহসা টিকা সরবরাহ করতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই। চুক্তি অনুযায়ী 3 কোটি ডোজ টিকা দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত সরবরাহ করেছে মাত্র 70 লাখ ডোজ। চীন 11.5 লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছে। চীনের কাছ থেকে পাওয়া উপহারের টিকা আগামীকাল থেকে প্রয়োগ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে ঢাকার 4টি সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের দেওয়া হবে এই টিকা। পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশে আরো 33টি সরকারি মেডিকেল কলেজ ও নার্সিং কলেজে শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের রেড লিস্টে থাকা দেশগুলো থেকে ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে বাহরাইন। বাংলাদেশ সহ এ তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল। 24 মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ওদিকে গত 24 ঘন্টায় 25 জনের মৃত্যু হয়েছে, এ সময় সংক্রমিত হয়েছেন 1,441 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
দেশের করোনা সংক্রমণ শুরুর পর থেকে মানুষের মধ্যে কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, একবার আক্রান্তের পর একই ব্যক্তির শরীরে দ্বিতীয়বার সংক্রমণ ঝুঁকি কতটুকু, কমিউনিটি সংক্রমণের মাধ্যমে হার্ট ইমিউনিটি গড়ে উঠছে কিনা, এমন গুরুত্বপূর্ণ নানা প্রশ্নের উত্তর খুঁজতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকের উদ্যোগে পরিচালিত হয় গবেষণা। গেল বছরের অক্টোবর থেকে টানা ছয় মাসে এই গবেষণায় প্রায় 1,550 মানুষের রক্তের নমুনা সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। আরটিপিসিআর পজিটিভ ও নেগেটিভ হওয়া উভয় নমুনা বিশ্লেষণে মানুষের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া কোভিড থেকে সেরে উঠার রোগীদের শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট, বিষণ্ণতা সহ দীর্ঘমেয়াদী রোগের তথ্য পেয়েছেন বলে জানান গবেষকরা।
আমরা দেখেছি এই গবেষণায় যে বেশিরভাগ শতকরা প্রায় 75% রোগীর শরীরে অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে। আমরা আরটিপিসিআর পজিটিভ এবং আরটিপিসিআর নেগেটিভ উভয় গ্রুপকেই অন্তর্ভুক্ত করেছি এবং আরটিপিসিআর নেগেটিভ অথচ কিছু উপসর্গ ছিল এমন ব্যক্তির মধ্যেও প্রায় 26% শরীরে আমরা অ্যান্টিবডির উপস্থিতি লক্ষ্য করেছি। এবং কোভিড থেকে সেরে ওঠার পরে তাদের মধ্যে বেশ কিছু উপসর্গ দীর্ঘদিন যাবৎ রয়ে গিয়েছে, যেমন ধরুন শারীরিক দুর্বলতা, কাশি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, অবসাদ, বিষণ্ণতা, চুল পড়ে যাওয়া ইত্যাদি বেশ কিছু উপসর্গ তাদের মধ্যে দেখা গিয়েছে।
করোনায় আক্রান্ত 90% মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা জানিয়ে গবেষকরা বলেন, প্রথমবার করোনা আক্রান্তরা দ্বিতীয়বার আক্রান্ত হলেও সংকটাপন্ন হওয়ার ঝুঁকিতে পড়েন না। এছাড়া বাংলাদেশ ধীরে ধীরে হার্ড ইমিউনিটির দিকে এগিয়ে যাচ্ছে এমন আশা জাগানিয়ে তথ্য জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ আব্দুর রব।
মূলত আমরা দেখেছি যে যাদের আরটিপিসিআর পজিটিভ ছিল তাদের ক্ষেত্রে শতকরা প্রায় 88% এর উপরে আমাদের অ্যান্টিবডি পজিটিভ ছিল, তার মানে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ছিলেন। এবং এটাও দেখেছি যে এই অ্যান্টিবডি ফেব্রুয়ারি মার্চ থেকে যদি আমরা চিন্তা করি যে মার্চ থেকে আমাদের করোনা পজিটিভ আমরা পেয়েছি, আমরা মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা পুরো যত মানুষ করোনা পজিটিভ ছিল তাদেরকে র্যান্ডমলি সিলেক্ট করে আমরা তাদেরকে এই এই গবেষণা আওতায় এনেছি এবং আমরা দেখেছি প্রায় 9 মাস পর্যন্ত তাদের শরীরে অ্যান্টিবডি পজিটিভ ছিল এবং একইভাবে ছিল, রিটেইন ছিল। এটা কিন্তু আমাদের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে সাহায্য করছে। আমরা আস্তে আস্তে হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি, যে আমাদের 70-80% মানুষ যদি ইমিউন হয়ে যায় তাহলে কিন্তু করোনা থেকে আমরা প্রভাব থেকে অনেকটুকুই মুক্ত থাকব।
করোনা নেগেটিভ হওয়া 26% মানুষের শরীরেও অ্যান্টিবডির উপস্থিতির কথা জানান গবেষকরা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
করোনা টিকা পেতে কোউইন ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে স্লট বুক করার নিয়মই চালু রয়েছে এতদিন ধরে। তবে এবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হলো, আগেভাগে স্লট বুক করা না থাকলে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে রেজিস্টার করেও ভ্যাকসিন নিতে পারবেন 18-44 বছর বয়সীরা। তবে এক্ষেত্রে কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তৈরি কোউইন কিংবা আরোগ্য সেতু কিংবা উমাং অ্যাপগুলি থেকে করোনার টিকা নেওয়ার জন্য রেজিস্টার করতে হয়। নিজের নাম, বয়স ও পরিচয়পত্র দিলে তার নামটি সরকারের খাতায় নথিভুক্ত হয়। তারপরই নিজের পছন্দ মতো স্বাস্থ্যকেন্দ্র কিংবা হাসপাতালে বেছে নেওয়া যায় টিকা নেওয়ার জন্য। দিনক্ষণ নিজের সুবিধা মতো বাঁচতে পারেন ইউজার, কিন্তু এবার এই প্রক্রিয়া আরো খানিকটা সহজ করছে কেন্দ্রীয় সরকার। অনেক সময় দেখা যাচ্ছে ওয়েবসাইটে রেজিস্টার করানোর পরও নির্দিষ্ট কেন্দ্রে টিকা নিতে পৌঁছননি সেই ব্যক্তি। এসব ক্ষেত্রে সেই স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত থাকলে সেখানে বসে রেজিস্টার করিয়ে টিকা নেওয়া যাবে। ভ্যাকসিনের অপচয় রুখতে এই পদক্ষেপ বলে জানা গেছে, তবে শুধুমাত্র সরকারি টিকাকরণ কেন্দ্রে এই সুবিধা মিলবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতীকুমার।
জীবনের চরম ঝুঁকি হয়ে দাঁড়িয়ে আছে দুর্যোগ সহনীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো। আলগামাটি এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলেই ঘরগুলো অল্প সময়ের মধ্যেই ফেটেছে। এই দৃশ্য বগুড়া সদর উপজেলার 10টিকা এলাকার। এখানকার বাসিন্দারা ঘরগুলোর করুণ দশার বর্ণনা দেন এভাবেই।
এই 7টা ঘরের পিছনে ডাবে গেছে এবং কি ভেঙেও গেছে। কয়েকটা ফস করে ঝড় বাতাসে গায়ে ভেঙে পড়ে মানুষ মারা যেতে পারে।
তুলা আলোক মাটিতে মধ্যে ঘর করেছে, এর জন্য ফাঁদ ধরছে। কমপক্ষে 4-5টা ঘরে এই অবস্থা, ফাঁদ ধরছে।
এই ঘরটা খুবই সমস্যা মনে করেন। আমার ফুপু এই ঘর থাকে, থাকতে পারে না, ঝড় বাতাস আসলে বাইরে আসে বসে থাকে।
ঘরগুলোর নির্মাণকালীন সময় গত বছরের ডিসেম্বরে ভয়েস অফ আমেরিকা একটি প্রতিবেদন প্রচার করেছিল। সেই প্রতিবেদনে ঘরগুলো ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। সময়ের ব্যবধানে সেই আশঙ্কার প্রতিফলন ঘটেছে। বগুড়া সদর আসনের সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ ঘরগুলো নির্মাণে ব্যাপক দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ করে ভয়েস অব আমেরিকাকে বলেন।
তখন বলেছিলাম যে ঘর ঠিক না, আজকে ঠিক তাই হলো, দুঃখজনক, আমরা যাব কোথায়। এখন আমি তাই মাননীয় প্রধানমন্ত্রী যিনি উপহার দিয়েছেন গরিবের জন্য, গরিবের স্বার্থ রক্ষার জন্য আমি তার কাছে আবেদন করছি যে গরিবের স্বার্থ রক্ষা করুন।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তাদের কেউই ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে সাক্ষাতে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেছেন, ওই ঘরগুলো আলগামাটির উপর নির্মাণ করার কারণে ফেটে যেতে পারে। তিনি বিষয়টি খোঁজ নিতে একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। এদিকে গৃহহীনদের জন্য এই বিশেষ ঘরগুলো নির্মাণের অনিয়ম তদন্তে স্বয়ং প্রধানমন্ত্রীকে নজর দেওয়ার অনুরোধ করেছেন ভুক্তভোগীরা। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
আনিস আহমেদ একটি প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
দু দশকের যুদ্ধ শেষে আফগান সৈন্যরা যখন আফগানিস্তান ত্যাগ করছে, তখন এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিধায়করা শীর্ষ কর্মকর্তাদের কাছে জানতে চাইছেন সামরিক সম্পৃক্ততার পর বাইডেন প্রশাসনের কৌশল ঠিক কি হবে সেই সম্পর্কে। এই সম্পর্কেই কংগ্রেস বিষয়ক ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যাথরিন জিপসন এই প্রতিবেদনটি পাঠিয়েছেন। চার মাসেরও কম সময় ধরে আফগান বাহিনী প্রশিক্ষণ নিচ্ছে, সেই সময়ের জন্য যখন তাদের পেছনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আর থাকবে না। আমেরিকানদের এই বিদায় আফগানদের জন্য সিদ্ধান্ত নেওয়ার একটা গুরুত্বপূর্ণ সময় বলে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিধায়করা সতর্ক করে দিয়েছেন। যুক্তরাষ্ট্র সেনেটের ডেমোক্র্যাট সদস্য টিম কেইন বলছেন,
সাকসেস ইন আফগানিস্তান ক্যান্ট মিন মোর টু দ্য ইউনাইটেড স্টেটস দ্যান ইট মিন্স টু দ্য আফগানস।
আফগানিস্তানের সাফল্য যুক্তরাষ্ট্রের কাছে যা, ঠিক তা আফগানদের কাছেও। আর দিনের শেষে আমি মনে করি এটি আফগানদের চাইতে আমাদের কাছে বেশি অর্থবহ নয়। আমি বিশ্বাস করি গত 20 বছর ধরে উন্নত জীবনযাপনের লাভটুকু দেখে আফগানরাই এখন সিদ্ধান্ত নেবে যে তারা পশ্চাদমুখী হবে নাকি এটাই বহাল রাখবে।
উভয় দল থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সংজ্ঞায়িত করতে ব্যর্থ হয়েছেন। 11 সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী আক্রমণ যে কারণে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হস্তক্ষেপ করেছিল, তারই বার্ষিকীর দিনেই আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে সৈন্য অপসারণের বিষয়ে বাইডেনের সিদ্ধান্তের সমালোচনা করছেন রিপাবলিকানরা। সেনেটের রিপাবলিকান সদস্য জিম ইনহফ যেমনটি বলেন,
প্রেসিডেন্ট যে এই তারিখটি বেছে নিয়েছেন, যা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার 20তম বার্ষিকী, তা এই ইঙ্গিত দেয় যে এ ছিল ক্যালেন্ডার ভিত্তিক রাজনৈতিক সিদ্ধান্ত। এটি সেখানকার বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে করা হয় নাই, যা কংগ্রেস গত দশক থেকে রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রেসিডেন্টদের দ্বিদলীয় সুপারিশ হিসেবে দিয়ে এসেছে।
তবে প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বিধায়কদের বলছেন যে ওসামা বিন লাদেন যখন আফগানিস্তানকে তার ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল, সেই দিনগুলো থেকে এখন সন্ত্রাসবাদী হুমকির প্রকৃতি বদলে গেছে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড হেলভি যেমনটি বলেন,
আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলি মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আফ্রিকার উত্তরাঞ্চলে তৎপর রয়েছে। গত 20 বছরে এই হুমকির প্রকৃতিতে পরিবর্তন এসছে। তবে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের বিরুদ্ধে যে হুমকি আসছিল তা এখন নেমে এসছে।
আর গত সপ্তাহে আরও আগের দিকে আফগানিস্তানে আপোষ আলোচনা বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ বিধায়কদের বলেন, তালিবানের সঙ্গে চুক্তি হচ্ছে সম্ভাব্য মোড় পরিবর্তন।
The Taliban face a fundamental choice between two very different futures.
দুটি ভিন্ন ধরনের ভবিষ্যতের মধ্যে তালিবান ঠিক কোনটা বেছে নেবে সেই মৌলিক বিকল্প তার সামনে রয়েছে। তারা আপোষ আলোচনার মাধ্যমে শান্তির পথ বেছে নিতে পারে, সহিংস বিদ্রোহ থেকে রাজনৈতিক আন্দোলনের দিকে যেতে পারে এবং এমন একটি রাষ্ট্রের অংশ হতে পারে যারা বিশ্বব্যাপী মর্যাদা পেয়ে আসবে। তবে তারা যদি সামরিক উপায়ে ক্ষমতা দখল করবার চেষ্টা চালায়, তারা একাকী হয়ে পড়বে, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিরোধিতার সম্মুখীন হবে এবং আফগান নিরাপত্তা বাহিনীর পক্ষে আমাদের মিত্রদের সমর্থন অব্যাহত থাকবে।
তবে 2020 সালের ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানে সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ মাসের গোড়ার দিকে কাবুলের অদূরে এক বিস্ফোরণে যে অন্তত 90 জন প্রাণ হারিয়েছে তার জন্য তালিবানকে অভিযুক্ত করা হয়েছে। ক্যাথরিন জিপসনের এই প্রতিবেদনটি পড়ছিলাম আমি আনিস আহমেদ।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
ইউটিউবের কার্যক্রমগুলিতে শিশু তারকাদের উত্থান কিছু উদ্বেগের সৃষ্টি করেছে। ছোট বাচ্চাদের জন্য নির্মিত মজাদার ভিডিওগুলি ইদানিং ইউটিউবে খুব জনপ্রিয়তা পাচ্ছে। ক্রমবর্ধমান এই শিল্পের তদারকি ও নিয়ন্ত্রণের জন্য কোনো কার্যকরী ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। সমালোচকরা জানাচ্ছেন যে এর ফলে পর্দার দুদিকেই শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মিশেল কুইন তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে ইউটিউবে সম্প্রচারিত শিশুদের দ্বারা অভিনীত কতিপয় অনুষ্ঠানের মধ্যে যেটি এখন শীর্ষস্থান অধিকার করে আছে তার নাম হলো দ্য রায়ানস ওয়ার্ল্ড। 9 বছর বয়স্ক শিশু তারকা রায়ান কাজি গত 3 বছর ধরে ইউটিউবে শীর্ষস্থান অধিকার করে আছে। তবে এতে গর্বিত হওয়া ছাড়া কিছু উদ্বেগের কারণও কিন্তু দেখা যাচ্ছে। দ্য রায়ানস ওয়ার্ল্ড ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে 29 মিলিয়ন অর্থাৎ 2,90,00,000 গ্রাহক পেয়েছে। এই বিশাল সংখ্যক গ্রাহকের মাধ্যমে রায়ান এবং তার পরিবার বিজ্ঞাপন বাবদ বার্ষিক $100,000 উপার্জন করতে পারছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লাস ভেগাসে অবস্থিত নেভাডা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বেঞ্জামিন বারোস বলেন,
লাখ লাখ দর্শক এই অনুষ্ঠানগুলো দেখছেন, মতামত দিচ্ছেন, শিশুরা ব্যস্ত থাকছে বিভিন্ন খেলনায়, চ্যানেলগুলোতে চলছে অনেক ধরনের খেলনা নিয়ে পর্যালোচনা। ইউটিউবে নিজস্ব চ্যানেল যারা চালান তারা এসব খেলনা এবং ব্র্যান্ড নিয়ে তাদের চ্যানেলে আলোচনা করছেন।
2005 সালে শুরু হওয়ার পর থেকে ইউটিউব বিশ্বব্যাপী মানুষকে একটা সুযোগ দিয়েছে যা অনেকটা স্বপ্নের মতো। একটি ক্যামেরার সাহায্যে আপনি আপনার দর্শকদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারছেন। তার ফলে জীবনের বিভিন্ন দিক নিয়ে শিশুরা তাদের পরিবারের সাথে মিলে ভিডিও তৈরি করছে এবং খেলনা প্রস্তুতকারী সংস্থাগুলি ও খুচরো বিক্রেতারা এইগুলি পর্যালোচনা ও বিবেচনা করছেন। বেঞ্জামিন বারোস আরো বলেন,
They have direct access now to really these YouTube channels. এই ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে তারা এখন সত্যি অল্প সংখ্যক অরক্ষিত নবীন প্রজন্মের কাছে সরাসরি পৌঁছে যেতে পারছেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের সাথে গোপনীয়তা সংক্রান্ত মামলার নিষ্পত্তির অংশ হিসেবে ইউটিউব ভিডিওতে শিশুদের উদ্দেশ্যে সরাসরি করা বিজ্ঞাপনগুলি নিষিদ্ধ করেছে। মেলিসা হান্টার 2008 সালে তার সন্তান যখন তার বয়স মাত্র 4 বছর তাকে নিয়ে শুরু করেছিলেন ফ্যামিলি ডল রিভিউ। সেই শিশুটি যখন কৈশোরে উপনীত হল বালক টাইডেন এই অনুষ্ঠানের ফ্যামিলি ভিডিও নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং
He was concerned that I would freak out. One then becomes the family business.
আমার সন্তান ভেবেছিল যে আমি বোধহয় রেগে যাব বা হতাশ হব, কিন্তু আমি মনে করি যে এটি শুধু আমার সন্তানের জন্য প্রযোজ্য নয়। প্রচুর শিশু তারকা যারা ইউটিউব ভিডিওগুলো নির্মাণের সাথে যুক্ত তাদের কাছে এটাই বাস্তব। প্রথম প্রথম এটি মজাদার কিছু হলেও পরে কিন্তু এটি একটি পারিবারিক ব্যবসায় পরিণত হয়ে যায়।
শিশুদের জন্য ইউটিউব এখন সামগ্রিক এক পরিবর্তন আনতে চাইছেন। মেলিসা আরো বলেন,
So that was his request for his 16th birthday. That did have a financial impact, but that wasn't...
কাইডেনের 16 জন্মদিনে তার অনুরোধ ছিল যে তার সমস্ত পুরনো ভিডিওগুলো যেন সবাই দেখতে না পায়। মেলিসা বলেন, এতে পারিবারিক রোজগারের আর্থিক ক্ষতির একটা দিক ছিল, তবে আমি সেটি নিয়ে উদ্বিগ্ন ছিলাম না। সবারই নিজেদের গোপনীয়তা রক্ষার একটি অধিকার রয়েছে।
নিজেকে সম্প্রচার করুন। দীর্ঘদিন ধরে ইউটিউবে এই ধ্বনি বা প্রচারে প্রভাবিত হয়ে লক্ষাধিক পরিবার এমন কার্যক্রম চালিয়েছে এবং তার ফলে কতিপয় শিশু তারকায় রূপান্তরিত হয়েছে। তবে পর্দার উভয় দিকের শিশুদের পক্ষেই তা ভালো হয়েছে কিনা এটা কিন্তু এখন একটা প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.